চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন কেমন ছিল এটা নিয়ে এবার আমরা আলোচনা করব। চোল শাসন ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ দিক ছিল স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। সে যুগে গ্রামগুলি যে ধরনের স্বাধীনতা ভোগ করত এবং গ্রাম শাসনে গ্রামবাসীদের যে ক্ষমতা ও অধিকার ছিল তা সত্যি বিস্ময়কর। গ্রাম শাসনে রাজকর্মচারীদের ভূমিকা ছিল পরামর্শদাতার মতো। গ্রামের শাসনকার্যে তারা কোনো হস্তক্ষেপ করতেন না। গ্রামীণ স্বায়ত্তশাসনের উদ্দেশ্য ছিল গ্রামীণ প্রশাসনে গ্রামবাসীদের সক্রিয় অংশগ্রহণ করা। প্রত্যেক গ্রামে একটা নির্বাচিত সাধারণ সভা থাকত। এই সভার সদস্যরা গ্রাম শাসন পরিচালনা করতেন। গ্রামগুলি বিভিন্ন পল্লীতে বিভক্ত থাকত। এখনকার দিনে আমরা যেটাকে ওয়ার্ড বলি, যে পুরসভার কোন ওয়ার্ড, ঠিক সেই রকমই গ্রামগুলো কিন্তু বিভিন্ন পল্লীতে বিভক্ত থাকত। এই পল্লীগুলির জন্য আলাদা আলাদা সভা ছিল। গ্রামের সব মানুষ এই সব সাধারণ সভাগুলিতে কিন্তু যোগ দিতে পারত। গ্রামের সাধারণ সভা দু ধরনের ছিল। এক নম্বর ছিল উর, হর্ষ উ বৈষণ্য র, উর এবং সভা, বা দু নম্বর হচ্ছে সভা বা মহাসভা। গ্রামের সকল প্রাপ্তবয়স্ক মানুষই উরের সদস্য ছিলেন। ব্রাহ্মণদের বসবাসকারী গ্রামের সমিতিকে বলা হতো সভা বা মহাসভা। বিদ্যা, বয়স, যোগ্যতা, শুদ্ধ চরিত্র প্রভৃতি বিচার করে উর বা সভার কার্যবাহী সমিতি গঠিত হতো। সুতরাং যে কোনো লোককে কিন্তু উর বা কার্যনির্বাহী সমিতিকে যোগদান করতে দেওয়া হতো না। সেক্ষেত্রে তাদের চরিত্রের শুদ্ধতা বা বিদ্যা, মানে শিক্ষাগত যোগ্যতা, বয়স প্রভৃতি বিবেচনা করে দেখা হতো। এই সমিতির হাতে গ্রামীণ উন্নয়ন ও শাসনের সকল দায়িত্ব অর্পিত ছিল। গ্রামবাসীর মাথাপিছু খাজনা ধার্য, খাজনা আদায়, বাঁধ তৈরি, পুষ্করিণী ও খাল খনন, জমি জরিপ, পদঘাট, মন্দির, বিদ্যালয় নির্মাণ, অপরাধীর বিচার, জমি নিয়ে বিবাদ, কুটির শিল্পের বিকাশ প্রভৃতি সকল কাজই এদের করতে হতো। এছাড়া বিভিন্ন কাজের জন্য, যেমন পুকুর সংরক্ষণ, বিচার পরিচালনা, শান্তি রক্ষা, রাস্তাঘাট নির্মাণ, মন্দির পরিচালনা প্রভৃতির জন্য পৃথক পৃথক কমিটি ছিল। কেন্দ্রীয় সরকার এই সব গ্রামসভাগুলির কাজকর্মের উপর কঠোর নজর রাখত, হিসাব পরীক্ষা করত এবং গ্রামীণ কাজকর্ম অবহেলার জন্য শাস্তিও দিত। ডক্টর ভিনসেন্ট স্মিথে বলেন, স্মিথের মতে চোল শাসন ব্যবস্থা ছিল যথেষ্ট চিন্তাপ্রসূত এবং দক্ষ। সুতরাং সমসাময়িক অন্যান্য শাসন ব্যবস্থার তুলনায় চোল শাসন ব্যবস্থা কিন্তু যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিল। সুতরাং চোল শাসনের গুরুত্ব পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে কেবলমাত্র দক্ষিণ ভারতে নয়, সমগ্র ভারত ইতিহাসে চোল শাসন কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। কেবলমাত্র রাজনৈতিক প্রাধান্যই নয়, উন্নত ধরনের শাসন ব্যবস্থা এবং সাহিত্য, শিল্প ও সংস্কৃতির ইতিহাসেও চোল যুগ প্রশংসার দাবি রাখে। চোল যুগ দক্ষিণ ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ হিসেবে পরিচিত। খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত প্রায় 200 বছর ধরে নানা বাধা বিপত্তির মধ্যে দিয়ে চোলরা এক বিরাট সাম্রাজ্য গড়ে তুলেছিল। দক্ষিণ ভারতের অধিকাংশ জায়গায় এই সাম্রাজ্য, যে জায়গাগুলি দক্ষিণ ভারতের অধিকাংশ জায়গা এই চোল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। চোলদের বিজয় বাহিনী শ্রীলঙ্কার বেশ কিছু অঞ্চল এবং মালদ্বীপকে নিজের অধিকারে এনেছিল। কিছুদিনের জন্য কলিঙ্গ ও তুঙ্গভদ্রার দোয়াব অঞ্চলেও চোল শাসন প্রতিষ্ঠিত হয়। শক্তিশালী নৌবাহিনীর সাহায্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতেও তাদের প্রভাব বিস্তার হয়। দক্ষিণ ভারতের ইতিহাসে সেই কারণে চোল শাসন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে শুধু আভ্যন্তরীণ শাসন ব্যবস্থার ক্ষেত্রে নয়, বৈদেশিক সম্পর্ক স্থাপনে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যোগসূত্র স্থাপন করতে চোল সাম্রাজ্য কিন্তু সক্ষম হয়েছিলেন। এছাড়া তাদের যে নৌবাহিনী ছিল সেটা অত্যন্ত শক্তিশালী ছিল। আবার তারা বিজিত যে অঞ্চলগুলি, সেই অঞ্চলগুলিতে একটি সুন্দর ও সুষ্ঠ দক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে নিজের স্বাক্ষর রেখে গেছেন। তারা স্বায়ত্ত শাসন ব্যবস্থা প্রণয়ন করেছিলেন, গ্রামীণ জনসাধারণকে শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত করে তারা তাদের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। একটু আগে যেটা বলছিলাম চোল সাম্রাজ্যের নৌবাহিনী সম্পর্কে, নৌবাহিনীর গঠন প্রচণ্ড শক্তিশালী ছিল এবং এই নৌবাহিনীর সাহায্যে তারা দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য যেমন মালদ্বীপ, দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও মালদ্বীপ, সিংহল, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ, মালয় উপদ্বীপ ও সুমাত্রায় আধিপত্য প্রতিষ্ঠা করেন, যার ফলে বঙ্গোপসাগরের একটা বিশাল অংশের উপর চোল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই জন্য বলা হয় যে চোলদের এই নৌবাণিজ্যের নৌশক্তির দ্বারা বিভিন্ন বঙ্গোপসাগরীয় উপদ্বীপগুলো অধিকারের এই ঘটনার জন্য বলা হয় যে বঙ্গোপসাগর একটি চোল হ্রদে পরিণত হয়েছিল। মানে বঙ্গোপসাগরটা ছিল যেন চোলদেরই অধীনে একটি হ্রদ। সাহিত্যের প্রসঙ্গে আলোচনা করলে বোঝা যায় যে এই যুগে সংস্কৃত, তামিল, তেলেগু, কানাড়া ভাষায় বেশ কিছু উল্লেখযোগ্য সাহিত্য রচিত হয়েছিল। চোল রাজা দ্বিতীয় রাজরাজ তরুণ শিক্ষার্থীদের জন্য একটি সংস্কৃত অভিধান রচনা করার উদ্দেশ্যে বিশিষ্ট পণ্ডিত কেশব শামীমকে নিযুক্ত করেছিলেন। রাজা প্রথম পরান্তকের পৃষ্ঠপোষকতায় পণ্ডিত মাধব ঋগ্বেদের একটি ভাষ্য রচনা করেন। সূত্র সাহিত্যের বিখ্যাত ভাষ্যকর হারদত্ত এই যুগে বিরাজ করতেন। শৈব ধর্মনীতি ও শৈব ধর্ম দর্শনের উপর বেশ কিছু এই গ্রন্থ এই সময় রচিত হয়। তামিল সাহিত্যের জনক ছিলেন কম্বন, তিনি জনৈক চোল রাজাদের সভা অলঙ্কৃত করেন। তামিল সাহিত্যিক ওট্টকুট্টন এবং পুগালেন্ডি এই যুগেই কিন্তু আবির্ভূত হয়েছিলেন। তিক্কানা তেলেগু ভাষায় মহাভারত অনুবাদ করেছিলেন। আচ্ছা, এ প্রসঙ্গে আমি ওট্টকুট্টন বানানটা বলে দিই, ও টয় টয় কয়হস্যু টয় টয় মদ্যন্তেন্ন ওট্টকুট্টন, আর পুগালেন্ডি পয়হস্যু গয়াকারে গা লয়কারে লে নয় ডয় হস্যি পুগালেন্ডি, আর তিক্কনা তয়হস্যি তি ক তিক কয়াকারে কা দন্তনাকারে না, তিক্কানা যিনি তেলেগু ভাষায় মহাভারত রচনা করেছিলেন। কানাড়ি ভাষার তিনটে রত্ন, তাদেরকে বলা মানে এই তিনজন পণ্ডিতকে বলা হতো তিন রত্ন, তাদের নাম ছিল পম্পা, পন্না এবং রন্না। তারা এই যুগেই আবির্ভূত হয়েছিলেন, পম্পা, পন্না এবং রন্না। স্থাপত্য এবং ভাস্কর্যের ক্ষেত্রেও কিন্তু চোল রাজারা স্বাক্ষর রেখে গেছে। চোল সাম্রাজ্যের বিস্তৃতির কারণে রাজারা তাঞ্জোর, কাঞ্চি, গঙ্গাইকোন্ড চোলপুরম প্রভৃতি বড় বড় রাজধানী নির্মাণ করেন। রাজপ্রাসাদগুলি ছিল পঞ্চ বা সপ্ততল বিশিষ্ট, অর্থাৎ তখনকার দিনে পাঁচতলা বা সাততলা উঁচু রাজপ্রাসাদ কিন্তু ছিল। এই যুগে মন্দির স্থাপত্যের বিকাশ ঘটে। চোল স্থাপত্য রীতি দ্রাবিড় স্থাপত্য রীতি নামে পরিচিত। দক্ষিণ ভারতের যে স্থাপত্য রীতি, চোলরা যেহেতু দক্ষিণ ভারতের রাজা ছিলেন, সেই জন্য চোলদের যে স্থাপত্য রীতি সেটা দ্রাবিড় স্থাপত্য রীতি নামে পরিচিত। এই যুগের মন্দিরগুলি ছিল পাঁচ বা ছয়তলা বিশিষ্ট। সুতরাং শুধু রাজপ্রাসাদ নয়, মন্দিরগুলি ছিল পাঁচ বা ছয়তল বিশিষ্ট। মন্দিরের দেওয়ালে থাকত বিরাট বিরাট তোরণ, যার নাম ছিল গোপুরম। এই তোরণগুলিকে বলা হতো গোপুরম। এই যুগের মন্দিরগুলির মধ্যে তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির, কাঞ্চিপুরমের কৈলাসনাথের মন্দির এবং গঙ্গাইকোন্ড চোলপুরমের মন্দির উল্লেখযোগ্য ছিল। মন্দিরগুলির দেওয়ালে খোদাই করা বিভিন্ন মূর্তি ও কারুকার্য চোল ভাস্কর্যের বিশিষ্ট উদাহরণ। আমরা এর পরে যে রাজবংশগুলি দেখতে পাই দক্ষিণ ভারতে, সেটা ছিল পাণ্ডব বংশ এবং হৈসল বংশ। কারণ আমি তোমাদের চালুক্য, পল্লব, চোল রাজবংশগুলির রাজনৈতিক ইতিহাস আমি ক্লাসে পড়িয়েছি। আচ্ছা, এবার আমি যেটা তোমাদেরকে আজকে দিলাম সেটা হচ্ছে চোলদের শাসন ব্যবস্থার গুরুত্ব। কিন্তু চোল সাম্রাজ্যের পরবর্তীকালে যেসব রাজ্যের আবির্ভাব হয়েছিল তারা কিন্তু খুব একটা উল্লেখযোগ্য ছিল না। সুতরাং এদের থেকে খুব একটা কোনো বড় প্রশ্ন বা কিছু আসে না। শুধু তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি যে তারপরে পাণ্ডব বংশ রাজত্ব করত এবং পাণ্ডরা মাদুরা, তিনেভেলি এবং ত্রিবাঙ্কুর প্রভৃতি অঞ্চলে রাজত্ব করত। আর তারপরে ছিল হৈসল বংশ। তারা হৈসলরা মহীশূর এবং মাদ্রাজে রাজত্বকারী এই যে হৈসলরা ছিল, তারা কিন্তু কিছুদিন দক্ষিণ ভারতে রাজত্ব করে গেছেন, প্রায় 1110 থেকে শুরু করে 1200 বা 1310 খ্রিস্টাব্দ পর্যন্ত হৈসল বংশের কিন্তু আমরা অস্তিত্ব দেখতে পাই। সুতরাং দক্ষিণ ভারতের ইতিহাস পড়ার ক্ষেত্রে যে প্রশ্নগুলো তোমাদের দরকার সেটা একটু বলি। সেটা হচ্ছে, এক তো হচ্ছে এই আজকে যেটা পড়ালাম চোলদের শাসন ব্যবস্থা। আচ্ছা, এছাড়া চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর উপরে কিন্তু বড় প্রশ্ন আসে, এইটা কিন্তু ভালোভাবে পড়বে। আচ্ছা, আর পল্লব স্থাপত্য রীতি যেটা আমি এর পরের ক্লাসে আলোচনা করব, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পল্লবদের আমলে যে স্থাপত্য রীতি ছিল। আর আরেকটা প্রশ্ন আসে যে দ্বিতীয় পল্লব রাজা দ্বিতীয় নরসিংহ বর্মণের কৃতিত্ব, এক হচ্ছে দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আর আরেকটা হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মণের কৃতিত্ব। এগুলো হচ্ছে 10 নম্বরের প্রশ্ন। আর আরেকটা বললাম যেটা চোল শাসন ব্যবস্থা আর পল্লব স্থাপত্য রীতি, ওই একটাই বাকি, ওটা আমি পরের ক্লাসে তোমাদেরকে আলোচনা করে দেব। এইটা করলে দক্ষিণ ভারতের তোমাদের যে ইতিহাসের যে এই যে চ্যাপ্টারটা, সেটার মেন দিকগুলো কিন্তু আলোচনা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা এর পরের টপিকে কিন্তু যেতে পারবো।